ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর ১২টা, ভারতে রাত ৩:৩০, বাংলাদেশে রাত ১০টা। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে কলকাতা থেকে গৌতম গুপ্ত।
তিস্তাকে বাদ দিয়ে তোরসা, রায়ডা কিংবা সংকোষ নদী থেকে বাংলাদেশকে জল দিতে কোনো অসুবিধা নেই পশ্চিমবঙ্গের, এই বিকল্পের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন।
ঢাকা থেকে আমির খসরু।
তিস্তা নদীর পানি বন্টন চুক্তি যখন বাংলাদেশ চাইছে, ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তখন তাতে বাধা হয়ে দাঁড়িয়েছেন।
ঢাকা থেকে জহুরুল আলম।
যে কোনো আন্তর্জাতিক চুক্তি করার আগে সংসদে তা নিয়ে আলোচনা না হওয়া অসাংবিধানিক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সিআইডি।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। রবিবার মিশরে দুটি গির্জায় বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হয় এবং আহত হয় বিপুল সংখ্যক মানুষ। কপ্টিক খ্রিস্টানরা সেখানে ধর্মীয় উৎসব পাম সানডে পালন করছিল। ওই আক্রমণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। কায়রোর উত্তরে প্রথম বিস্ফোরণ ঘটে, হামলায় অন্তত ২১ জন নিহত হয়। কয়েক ঘণ্টা পর আলেকজান্দ্রিয়ায় একটি গির্জায় আরেকটি বোমা বিস্ফোরণ হয়, সেখানে অন্তত ১১ জন নিহত হয়। বিশ্বের রোমান ক্যাথলিকদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের এ মাসে কায়রো যাওয়ার কথা রয়েছে। মিশরের খ্রিস্টান কমিউনিটির সঙ্গে তিনি ঐক্য প্রকাশ করেন। মিশরের জনসংখ্যার ১০% হচ্ছে খ্রিস্টান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোরীয় উপদ্বীপের উদ্দেশ্যে রণতরী পাঠাচ্ছে। লক্ষ্য হচ্ছে সেখানে আমেরিকার উপস্থিতি জোরদার করা এবং উত্তর কোরিয়াকে একটা বার্তা পাঠানো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া গত সপ্তাহে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কার্ল ভিনসেন রণতরী সহ আরও কয়েকটি যুদ্ধ জাহাজের নৌবহর সিঙ্গাপুর বন্দরে ছিল এবং তাদের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল, যখন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড তাদের নির্দেশ দেয় উত্তরে যাওয়ার জন্য। কমান্ডার ডেভ বেনাম হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মিডিয়া অপারেশনসের পরিচালক। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তৃতীয় নৌবহরের লক্ষ্য হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই ইঙ্গিত দিচ্ছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন সিরিয়ায় আরও সামরিক আক্রমণ চালানোর প্রয়োজন আছে, তিনি তা করবেন। রাষ্ট্রদূত নিকি হেলি রবিবার সিএনএন টেলিভিশনে বলেছেন তিনি এখানে থামবেন না, তিনি যদি প্রয়োজন মনে করেন তিনি তা করবেন। কিন্তু হেলি এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে কতটা অগ্রাধিকার দেয়া হবে সে সম্পর্কে মিশ্র ইঙ্গিত দেন। হেলি বলেন, আমরা মনে করি প্রশাসনে পরিবর্তন আসবে, কিন্তু টিলারসন বলেন ইসলামিক স্টেটকে পরাজিত করাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উত্তরবঙ্গের অপর তিন নদী তোরসা, সংকোষ বা রায়ডাক থেকে বাংলাদেশ স্বচ্ছন্দে প্রয়োজনীয় জল নিতে পারে। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
তিস্তাকে বাদ দিয়ে তোরসা, রায়ডা কিংবা সংকোষ নদী থেকে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের জল দিতে কোনো অসুবিধা নেই, এই বিকল্পের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নীতিগতভাবে এই বিকল্প খতিয়ে দেখতে দুই প্রধানমন্ত্রী এখন কতটা রাজি তা এখনো জানা যায়নি। মমতার কথা হল, গ্রীষ্মে তিস্তায় যেটুকু জল থাকে তা উত্তরবঙ্গে পানীয় জল ও কৃষির প্রয়োজন মেটাতেই অপ্রতুল, তা থেকে আর বাংলাদেশকে দেওয়া অসম্ভব। কিন্তু অন্য নদীর জল পেলেও বাংলাদেশের প্রয়োজন মিটবে, এটাই মমতার যুক্তি। প্রয়োজন তো জলের, তা যে নদীরই হোক না কেন। এই প্রস্তাব নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারকে এখন বিভিন্ন দিক বিচার বিবেচনা করতে হবে। একেবারেই নতুন এই প্রস্তাব। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যে কোনো আন্তর্জাতিক চুক্তি করার আগে সংসদে তা নিয়ে আলোচনা না হওয়া অসাংবিধানিক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ বিষয়ে ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট।
রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দশম জাতীয় সংসদের অধিবেশন সম্পর্কিত এক গবেষণা পর্যবেক্ষণ তুলে ধরে এমন মন্তব্যে রাজনীতি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন,
তারা কোন একটা কাজ করে ফেলছেন যে ব্যাপারে জনগণ কিছুই জানে না, জনগণকে অনেক কিছু বলা হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না, সেটা তো অবশ্যই অসাংবিধানিক একটা পদক্ষেপ বলেই আমরা মনে করি।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংসদে বিরোধী সদস্যদের বিল সম্পর্কিত সংশোধনের প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করা হয় না বলেও গবেষণায় উঠে এসেছে। গবেষণায় বলা হয়, দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনে বিভিন্ন আলোচনায় পর্বে মোট সময়ের 15% ব্যয় হয়েছে অসংসদীয় ভাষা ব্যবহারে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চার দিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ছিল তৃতীয় দিন। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ আজমের শরীফের দরগায় চাদর চড়িয়ে দ্বাদশ শতাব্দীর সুফি সন্ত খোয়াজা মঈনুদ্দিন চিশতিকে শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন হেলিকপ্টারে করে আজমির পৌঁছন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বাংলাদেশের 5 জন মন্ত্রী সহ 26 জনের প্রতিনিধি দল। আজ ভারতীয় সময় সকাল 10:30 নাগাদ তাকে স্বাগত জানান দরগার অঞ্জুমান কমিটি। সেখানে তিনি 1 ঘন্টা সময় অতিবাহিত করেন, তার মধ্যে 15 মিনিট সময় তিনি প্রার্থনায় অংশ নেন। জানা গেছে জান্নাতি গেটের কাছে তিনি নামাজ পড়েন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি স্কার্ফ ও একটি তাবারুক দেন খাদিম কলিমুদ্দিন চিশতি। প্রসঙ্গত বলা যেতে পারে, দীর্ঘ 7 বছর পর শেখ হাসিনা এই দরগায় এলেন। এর আগে তিনি 2010 সালের 13 জানুয়ারি পরিবারের সঙ্গে সেখানে গিয়েছিলেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান ভারত সফরকালে তিস্তার পানি বণ্টন নিয়ে প্রতিক্রিয়া বিশ্লেষণ সহ রিপোর্ট রয়েছে আমির খসরুর বিশ্ব সংবাদের পর।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ হুজি নেতা মুফতি আব্দুল হান্নানের ফাঁসির দণ্ড কার্যকর করতে জেল কর্তৃপক্ষ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রাষ্ট্রপতি মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেওয়ার পর রোববার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, সব ধরনের প্রক্রিয়া শেষে জেল কোড অনুযায়ী মুফতি হান্নানের বিরুদ্ধে দেয়া আদালতের রায় কার্যকর করা হবে। 2004 সালের 21 মে সিলেটের হজরত শাহজালালের বাজারে গ্রেনেড হামলায় তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক সহ 40 শতাধিক ব্যক্তি আহত এবং নিহত হন 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন। ওই মামলার বিচার শেষে 2008 সালের 23 ডিসেম্বর সিলেটের একটি আদালত 5 আসামিকে মুফতি হান্নান সহ 3 জনের মৃত্যুদণ্ড এবং অপর 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আসামিরা উচ্চ আদালতে আপিল করলে সর্বশেষ সুপ্রিম কোর্টও তাদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেহাল, এই অবস্থায় প্রয়োজনে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে চরম অরাজকতা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের 6 জন কর্মী তাদের দলীয় কর্মীদের হাতেই খুন হয়েছেন। শাসক দলের আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলের জেরে এখনো পর্যন্ত 150টিরও বেশি সংঘর্ষ হয়েছে, যার জেরে তাদের 300 জনের বেশি কর্মী ও সদস্য আহত হয়েছেন। দিল্লির তরফে দায়িত্বপ্রাপ্ত বিজেপির এই কেন্দ্রীয় নেতা বলেছেন, পশ্চিমবঙ্গে দেশবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি জাল নোটের কারবারও ধরা পড়ছে, একই সঙ্গে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে এই বাংলা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার চাইলে হস্তক্ষেপ করতে পারে। কৈলাস বিজয়বর্গীয় অবশ্য বলেছেন, আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্যের এখতিয়ারভুক্ত, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে ঢুকতে চায় না, তবে বাংলায় যা চলছে তাতে কেন্দ্রীয় সরকার চাইলে হস্তক্ষেপ করতেই পারে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পাকিস্তান বলেছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আফগানিস্তান সংক্রান্ত রাশিয়ার উদ্যোগে আন্তর্জাতিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে থাকতে হবে, কারণ সেখানে ওয়াশিংটনের ব্যাপক স্বার্থ রয়েছে। এ সপ্তাহে 14 এপ্রিল মস্কো বহু জাতিভিত্তিক আরও বর্ধিত আকারে বৈঠকের পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য হচ্ছে আফগানিস্তানের নিরাপত্তা এবং তালেবানের সঙ্গে সরকারের নেতৃত্বে জাতীয় মীমাংসার বিষয়ে আঞ্চলিক ভিত্তিক কার্যব্যবস্থা গ্রহণের পরিকল্পনা তৈরি করা। খবর শেষ হল।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান ভারত সফরকালে বাংলাদেশ যখন তিস্তার পানি বণ্টন চুক্তি চাইছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিকল্প এক প্রস্তাব দিয়েছেন এবং ওই প্রস্তাব নিয়ে বাংলাদেশে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার কোথাও নেই তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টি। ভারতের পক্ষ থেকে এমনটা বলা হচ্ছে যে ওই দেশের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা সৃষ্টিকারী হিসেবে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার রাতে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে, যেখানে প্রধানমন্ত্রী বর্তমানে অবস্থান করছেন, সেখানে তিস্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানান। ওই আলোচনায় মমতা ব্যানার্জি তিস্তার ব্যাপারে অনর ভূমিকা দেখিয়ে উল্টো তিস্তার বিকল্প একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ দিয়ে প্রবাহিত 5টি অভিন্ন নদী, যেমন তোর্ষা, ধরলা, ধানসিঁড়ি, বানসিঁড়ি এবং জলঢাকা, এসব নদীর পানি ভারতের সাথে ভাগাভাগি করা। মমতা ব্যানার্জির এই বিকল্প প্রস্তাব নিয়ে বাংলাদেশে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের জনগণ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন, যেমনটি বলছেন রংপুরের একজন অধিবাসী।
এখানকার অর্থনীতি, এখানকার কৃষি, সবকিছু ধ্বংসের মুখে পড়বে। তোর্ষা কিংবা জলঢাকা কিংবা ধানসিঁড়ি, এই নদীগুলো আমাদের এখানে কিন্তু ওই প্রবাহ নিয়ে বহমান নয়। সেজন্য আমাদের জন্য তিস্তার পানি বণ্টন চুক্তিটাই হচ্ছে সবচেয়ে জরুরি।
এদিকে তিস্তার পানি বণ্টন চুক্তির ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনর অবস্থান এবং বিকল্প প্রস্তাব নিয়ে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট পানি সম্পদ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের পানি সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা সংস্থা বা ওয়ারপোর সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম এনামুল হক।
কিন্তু কেন্দ্রীয় সরকারের তো একটা ক্ষমতা আছে, এবং কেন্দ্রীয় ভারতের যে কেন্দ্রীয় সরকার, সে বারবার বলছে যে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। তাহলে সেখানে একটা ভারতের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এসে যায়, তাই এসে যায় যে তিস্তার পানি যদি বাংলাদেশের ভিতরে না ঢোকে তাহলে বাংলাদেশের যে ক্ষতিটা হচ্ছে সেটা রোধ করা। এবং সেই কারণে সিকিম যে পানিগুলো আটকে রাখছে এবং ড্যাম দিয়ে দিয়ে সেইটার একটা হয় ডিকমিশনিং করা কিংবা এমন ভাবে পরিচালনা করা যাতে নাকি তার বেসফ্লো বা তলানি প্রবাহ বা নিম্নতম প্রবাহ যেটা ঐতিহাসিক আছে সেটা যাতে যেতে পারে, সেটা তো কেন্দ্রীয় সরকারের একটা পুরো দায়। সেখানে তো পশ্চিমবঙ্গ নেই, পশ্চিমবঙ্গ কি পানি পাচ্ছে এটা শুধু পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে বলে পশ্চিমবঙ্গ এখানে একটা একটা অংশীদার। আর সে এটাকে যদি বলে যে আমি জল কম পাচ্ছি তা আমি দেবো কেমন করতে, জল কেন কম পাচ্ছে? জল 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 যেখানে আটকানো হচ্ছে সেটা তো আর বাংলাদেশের ভেতরে না, সেটা তো ভারতের ভেতরে। এটা একটা রাষ্ট্রীয় তার একটা সীমানা আছে এবং নিজস্ব সার্বভৌমত্ব আছে এবং সেখানে দুই দেশের আন্তর্জাতিক একটা ব্যাপার স্যাপার আছে, যৌথ নদী কমিশন আছে। তিস্তার উপরে প্রায় ইতিমধ্যে সিকিম ন্যূনপক্ষে 10টা ড্যাম নির্মাণ করেছে, তবে তাদের প্রায় 30-40টা ড্যাম নির্মাণের পরিকল্পনা আছে, ছোট খাটো বড় এরকম নানা ভাবে, এবং এর মাধ্যমে ওই পানিটা পুরোটা আটকে যায়, আটকে গিয়ে আর মাটিতে নামতে পারে না।
মমতা ব্যানার্জির বিকল্প প্রস্তাব সম্পর্কে ম এনামুল হক বলেন,
তিস্তা যদি না পাওয়া যায় তাহলে অন্য নদীগুলো না একটা ব্যবস্থা করা হোক, তো সেটার তো কোনো অর্থই হয় না। তার কারণ এটা একটা আলাদা আলাদা অববাহিকা, আলাদা আলাদা অববাহিকা হওয়ার জন্য এই নদীর পানি ব্যবস্থাপনা একরকম আর এক নদীর পানি ব্যবস্থা একরকম। তিনি আসলে যা বলছেন তাতে ভারতের কেন্দ্রীয় সরকারের যে আন্তর্জাতিক সংযোগ পরিকল্পনা সেটারই বাস্তবায়নের একটা ব্যবস্থাপনা হয়। তো উনি তো বিজেপি সরকারের অধীনস্থ নন, আগে একসময় উনি সঙ্গে ছিলেন, একটা বিজেপি সরকারের সঙ্গে ছিলেন, এখন উনি নেই, কিন্তু ভেতরে ভেতরে একটা বিজেপি সরকারের অনুকূলেই উনি একটা একটা প্রস্তাব দিয়ে বসেছেন। হ্যাঁ, এই তো 4টি নদী তো আলাদা আলাদা অববাহিকা, এটা আলাদা আলাদা অববাহিকা আলাদা আলাদা ভাবে তাদের সঙ্গে একটা নিষ্পত্তির ব্যাপার আছে। এবং দুই দেশের মধ্যে আন্তর্জাতিক অবশ্যই সেখানে দুই বাংলাদেশ আলাদা ভাবে করবে, এটা তো একসঙ্গে জড়িয়ে ফেলার কোন যুক্তি নেই। তিস্তা নদীকে গেল না বলে তিস্তা দিয়ে গেল তা তো আমরা বলবো না, তিস্তা আমরা যেতে দেবো না এবং কোনো নদী যেতে দেবো না, যেখানে আমাদের ন্যায্যতার সঙ্গে আমাদের দরকার। আমরা তো আন্তর্জাতিক রীতিনীতি হলো ন্যায্যতা, এটা নয় যে আমরা বেশি পাবো অন্যরা কম পাবে, আমরা বেশি পাবো অন্যরা ঢুকে মরবে, এই ধরনের কোনো ব্যাপার নয়, এটা ন্যায্যতার সঙ্গে ব্যবহার ব্যাপার, জনগণের স্বার্থের ব্যাপার, ঐতিহাসিক অধিকারের ব্যাপার, এবং সেটাকে অবশ্যই উপরে রাখা হবে।
বলছিলেন ম ইনামুল হক। বাংলাদেশের পানি সম্পদ বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা মনে করেন তিস্তা নদীর পানি বন্টন বিষয়টির কোনোই বিকল্প নেই, পানি বন্টন সংকট নিরসনেই তিস্তা সমস্যার সমাধান। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সুইডেনে শুক্রবারের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাতে আজ স্টকহোমে ভালোবাসার ডাক দিয়ে হাজার হাজার নাগরিক অভিনব এক প্রতিবাদ সমাবেশে জমায়েত হন। তার বিবরণ পাঠিয়েছেন লন্ডনে অবস্থানরত ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ভালোবাসার বিক্ষোভে যোগ দিতে হাজার হাজার সুইডিশ নাগরিক রোববার স্টকহোমে জড়ো হন। শুক্রবারের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাতে এই অভিনব বিক্ষোভ, একদল প্রতিবাদকারী অনলাইনে এই বিক্ষোভের ডাক দেয়। সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। যে ডিপার্টমেন্টাল স্টোরে হামলা চালানো হয়েছিল ঠিক তার বিপরীতেই সমবেত হন তারা। রোববার বেলা 2:53 নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পুরো অনুষ্ঠানটি জাতীয় গণমাধ্যম সরাসরি সম্প্রচার করে। সোমবারও জাতীয়ভাবে 1 মিনিট নীরবতা পালন করা হবে। ওদিকে লরি চাপায় নিহত চারজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। এর মধ্যে 2 জন সুইডিশ, 1 জন ব্রিটিশ ও 1 জন বেলজিয়ামের নাগরিক। লরি চালক উজবেক নাগরিককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলছে 39 বছর বয়স্ক উজবেকিস্তানের এই নাগরিক 2014 সনে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন জানিয়েছিলেন। তার আবেদন নাকচ করা হয়। এরপর 2016 সনের ডিসেম্বরে তাকে দেশ থেকে নির্দেশ দেওয়া হয়। গত ফেব্রুয়ারি থেকে সে আত্মগোপনে চলে যায়। স্টকহোম পুলিশের প্রধান ড্যান এলিয়াসন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, লরির ভেতরে এক টেকনিক্যাল ডিভাইস পাওয়া গেছে যা তদন্ত করে দেখা হচ্ছে আসলে জিনিসটা কি। লরি চালক এই উজবেক নাগরিক আইএসের প্রতি অনুরক্ত বলে পুলিশের তরফে বলা হয়, যদিও এই হত্যাকাণ্ডের দায় এখনো কেউ স্বীকার করেনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
সম্প্রতি সিরিয়ায় গ্যাস হামলায় শিশুসহ বহু মানুষের প্রাণ বিনাশ, পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাত হানা প্রতিক্রিয়া, এসব নিয়ে আমরা কথা বলেছি হিউস্টনের টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সেলিনা আহমেদের সাথে। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে টেলিফোনে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
সিরিয়ায় বেশ কবছরের গৃহযুদ্ধ চলবার পর হঠাৎ করেই সেখানে রাসায়নিক সেরিন গ্যাসের আক্রমণ এবং তার প্রতিক্রিয়াস্বরূপ যুক্তরাষ্ট্রের তরফে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ সব কিছু মিলিয়ে বেশ একটা জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে সারা বিশ্বের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রও এটা নিয়ে কদিন ধরেই বেশ আলোচনা চলছে। তো ভবিষ্যতে কি হতে পারে, কি হবে, এসব নিয়ে নানান রকম জল্পনা কল্পনা চলছে এখন। আপনার কি মনে হয় পুরো পরিস্থিতি সম্পর্কে?
আমি মাননীয় আমাদের অ্যাম্বাসেডর নিকি হেলার ওনার মতামত নিয়ে, উনি যে বক্তব্যটা এবং প্রেস কনফারেন্স করেছেন ইউনাইটেড নেশনস থেকে, যে আমাদের যুক্তরাষ্ট্র যে পদক্ষেপটা নিয়েছে ভেবে চিন্তে নিয়েছে। তো এখন আমরা গত 8 বছর যে গৃহযুদ্ধের যুক্তরাজ্য যে কূটনৈতিকতা দেখিয়েছে, সেখানে যুদ্ধ জিনিসটা আমার ব্যক্তিগত মতামতে আমি এটার একেবারেই এগেনস্টে। যে যুদ্ধ দিয়ে কূটনৈতিকতা তাহলে থাকবে কেন? কূটনৈতিকতা দিয়ে যদি আমরা কোনো কিছু সমাধান করতে পারি, সেখানে যুদ্ধ, প্রাণ নাশ, সব দেশের লোকেরই ক্ষতি। তা সেই ক্ষেত্রে হঠাৎ করে যে এয়ার স্ট্রাইকটা হলো, 40-50 ঊর্ধ্বে চলে গেল, এখন আমরা কি ওখানেই থাকবো নাকি এটার পরবর্তী স্টেপটা কি?
আপনি এই যে
আমি আমি খুব আতঙ্কিত কি আমরা কি যুদ্ধ দেখতে পাচ্ছি ভবিষ্যতে? আমি আশা করব যে দেখতে পাচ্ছি না।
জি, আপনি এই যে যুদ্ধ কথা বললেন, এই আক্রমণকে, এটাকে অনেকে ঠিক এইভাবে দেখছেন না। অনেকে বলছেন যে এর আগেও তো সিরিয়ায় অসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা হয়েছে এবং গ্যাসের হামলা হয়েছে এর আগেও, এবং বহু লোক মারা গিয়েছেন। তো এটা দিয়ে আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিরিয়াকে বোধহয় বুঝিয়ে দিতে চেয়েছেন যে না, তারা যা ইচ্ছা করতে পারে না এবং কোথাও না কোথাও তাদেরকে থামতে হবে। এবং রাশিয়া বা ইরানের তরফ থেকে যে মদত পাচ্ছে আসাদ সরকার, সেটাকে থামাতে হবে এবং নিরীহ জনগণ, নিরীহ ছোট ছোট বাচ্চা, এদের প্রাণ বিনাশ এইভাবে হতে দেওয়া যায় না, এবং সেটা বন্ধ করতেই এই টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে অনেকে মনে করছেন।
আমি আমি সেই জিনিসটাকে চিন্তা করতে চাই, কিন্তু যখন দেখি যে রাজনৈতিকতার বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি, বিভিন্ন ভাবে রাশিয়ান ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি, তখন আমি আমার চিন্তা করতে খুব কষ্ট হয় একজন সাধারণ নাগরিক হিসাবে, যে আমরা কি এই বাচ্চা শিশুগুলির উপরে একটা রাশিয়া ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র অর্পণ করে আমেরিকাকে ইনভলভ করাতে চাচ্ছে? কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন দুদিন আগে যে উনি আমেরিকার প্রেসিডেন্ট, উনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট নন, কিন্তু সত্যিকার অর্থে উনি তো এই আক্রমণটা করে দেখাতে চেয়েছে যে না, তোমরা, আমি সারা পৃথিবীরই প্রেসিডেন্ট আমার মতে। হ্যাঁ, এখন যুদ্ধ জিনিসটাকে যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিকতা দিয়ে আমরা এটা থেকে অ্যাভয়েড করতে পারি, আমরা আমাদের সেই প্রচেষ্টার তাই আমাদের সাধারণ নাগরিক হিসেবে কাম্য।
জি, আপনি এই যে ডোনাল্ড ট্রাম্পের উক্তি উদ্ধৃত করলেন, যেখানে তিনি বলেছেন, এই কদিন আগেই বলেছেন যে আমি আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট নই, আমি আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকা কামস ফার্স্ট ইত্যাদি, এবং তাতে করে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে আমেরিকা সারা পৃথিবীব্যাপী পুলিশের ভূমিকা পালন করতে চায় না। এটা যেমন সত্যি, সেই একই সঙ্গে অনেকে আমেরিকাতেই অনেকে ভাবছেন যে এইটা যদি প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হতো, তাহলে উনি কি এরকম কোনো পদক্ষেপ নিতেন না ভিন্ন কোনো পদক্ষেপ নিতেন? আপনার কি মনে হয়?
বারাক ওবামার প্রেসিডেন্টের হিসাবে যতটুকু আমি বুঝতে পারি, উনি হয়তো এই পদক্ষেপ নিতেন না।
কেন মনে হয় আপনার?
মনে হয়
এই জাতীয় পদক্ষেপ কিন্তু নিয়েছেন
অন্য ক্ষেত্রে, এত আমার মানে শেষের দিকে হলে পরে কোন, অনেক সময় দেখা গেছে যে কোন প্রেসিডেন্ট যাওয়ার আগে একটা যুদ্ধবাদী দিয়ে যায়, এখন বলা খুব মুশকিল। রাজনৈতিকতার এমন রূপ দেখতে পাচ্ছি আজকাল, একটু হয়তো সময় নিতেন কিনা জানি না, কিন্তু এই ধরনের আক্রমণ হয়েছে, আমরা আমরা আছি, এটা আমরা অবস্থান করে একটা বিরাট জায়গায় সেটা আমরা দেখিয়ে দিতে চাই আমেরিকা হিসাবে, এটা হয়েছে, অতীতেও হয়েছে। বারাক ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে এটা হতো কি না আমার পক্ষে একটু বলাটা খুব কঠিন হচ্ছে এখন, কারণ ওনার রাজনৈতিকতা থেকে যদি আমি অ্যাসেসমেন্ট করি, আমার কেন জানি মনে হচ্ছে হয়তো ওনারা হয়তো কূটনৈতিকতা দিয়ে সমাধান করতে চাইতেন।
আপনি রাজনৈতিক প্রজ্ঞার কথা বলছেন। আমরা জানি যে এই রকম ঘটনা কংগ্রেসের অনুমোদন ব্যতি রেখেই বারাক ওবামার শাসনামলেও এরকম ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছিল এবং এবারেও হয়েছে, কংগ্রেসের অনুমোদন না নিয়েই করা হয়েছে এবং এই অনুমোদন পরেও নেওয়া যেতে পারে। তো ঠিক এটা কতখানি সঙ্গত বলে আপনার কাছে মনে হয়?
এখন যে আক্রমণটা হয়েছে এটা আপনি যদি সিরিয়াকে এটার যদি আপনি একটা আউটকাম দেখতে চান, যে আপনি আসাদকে যদি আপনি সরিয়ে দিয়ে একটা ওখানে স্টেবিলিটি আনতে চান, তাহলে এই পদক্ষেপ খারাপ নয়। কিন্তু সেটা কি আমরা করতে পারবো? কিন্তু নাকি এখানে জাস্ট একটা হুমকি দিয়ে আমরা বন্ধ থাকবো?
না, কিন্তু
শুরু হয়েছে কিন্তু এটা শেষ কোথায়?
না, এরকম অন্যায়, এরকম অনাচার, এরকম অবিচার
হতে দেওয়া যেতে পারে না। সেজন্য আমরা পৃথিবীর নাগরিক হিসাবে আমেরিকা দেখিয়ে দিতে চাই যে তুমি এটা করতে পারো না, কিন্তু এখানে কি বসবো? তারপরের পদক্ষেপটা কি হবে? আসাদ কি এটা করে যেতে পারবে না আমরা খালি পদক্ষেপ দেখিয়ে যাব? আউটকামটা কি হবে?
জি না, এইরকম অন্যায়, অবিচার, অনাচার বিশ্বের আর কোথাও হয়নি, হচ্ছে না তা তো নয়, কিন্তু সব ক্ষেত্রেই কি আমরা এ ধরনের পদক্ষেপ নেই এবং সব ক্ষেত্রেই কি আমরা এরকমভাবে মানবতার আবেদনে সাড়া দিয়ে এইভাবে আক্রমণ চালাই? যদি তাই না হয় তাহলে এবারে আমরা কেন এরকম ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করলাম? এরকম প্রশ্ন অনেকের মনে দেখা দিচ্ছে। তো এরকম জিজ্ঞাসা কতখানি সঙ্গত বলে আপনি মনে করেন?
ওয়ার্ল্ড লিডার হিসেবে আমার মনে হয় কিছুটা তো মানে ডোনাল্ড ট্রাম্পের রিঅ্যাকশন কিছুটা হলেও আর কি নালা দেবে, কারণ এখন তো আবার
না। কিন্তু এখানে আমাদের একটা জিনিস স্মরণ রাখতে হবে যে সঙ্গে সঙ্গেই আমেরিকাতেও বহু লোক এবং সেই সঙ্গে মুক্ত বিশ্বের অন্যান্য দেশও, জার্মানি, ফ্রান্স, এরাও কিন্তু দ্ব্যর্থহীনভাবে সমর্থন জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই
পদক্ষেপ। সেটাই আর কি, যে জানতে চাচ্ছে যে এখন এখন তো আবার মনে করেন যে কাউন্টার একটা অ্যাটাক হতে যাচ্ছে সিরিয়া এবং রাশিয়া থেকে। তো আমার আমার প্রশ্নটা হলো যে এর পরের পদক্ষেপটা কি? যে পদক্ষেপ নিয়েছে সেটা সঠিক, কিন্তু এই পদক্ষেপে এখানে কি থেমে থাকবো নাকি আমাদের এটার একটা আলটিমেট গোলটা কি এই পদক্ষেপটা? সেটা আমাদের অ্যালাইজের সাথে নিশ্চয়ই রাজনৈতিক কূটনৈতিক আলোচনা চলছে, চলবে আরো, তারপরে হয়তো দেখা যাবে।
বহু বছর ধরে নানান রকম ভাবে আমেরিকার তরফে, মুক্ত বিশ্বের তরফে সিরিয়ার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট আসাদের আচরণে বড় একটা তারতম্য ঘটেনি। এইবারের এই পদক্ষেপে সেই আচরণ হঠাৎ করে নাটকীয়ভাবে পাল্টে যাবে, এটা আশা করাটা কতখানি সঙ্গত হবে?
সেখানে আমার একটা প্রশ্ন যে এই রাজনৈতিকতার ট্রান্সপারেন্সিটা আমি বুঝতে পাচ্ছি না আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, যে পুতিন ট্রাম্পের রিলেশনশিপের এখানে এই জিনিসটা ক্লিয়ার না। সেজন্য আমার কাছে মন্তব্য বা বক্তব্য দেওয়াটাই খুব ডিফিকাল্ট। আমি নিজে এটাকে অনেক অ্যাসেসমেন্ট এখনো আমার মনের মধ্যে অনেক প্রশ্ন আছে।
আপনি
আপনার প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ যে হঠাৎ করে এটা তারতম্য কেন, এই কেনর প্রশ্ন কিন্তু বিরাট প্রশ্ন, এই উত্তর আমি খুঁজছি নিজেও।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলির অত্যন্ত জোরালো বক্তব্যের পাশাপাশি সিরিয়ার রাষ্ট্রদূতের তরফ থেকেও বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তাতে সিরিয়া কিন্তু সরাসরি শটান অস্বীকার করেছে এর দায়, এবং এর দায় অস্বীকার করে এরা বিরোধী পক্ষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকেও এ ব্যাপারে সন্ধান তৎপরতা চালানোর জন্যে আহ্বান জানানো হয়েছে, অনুসন্ধান চালানোর, তদন্ত চালানোর কথা বলা হয়েছে। এ ব্যাপারে যুক্তি ধোপে টেকে কি আপনার কি মনে হয়?
আমরা যে আলোচনাটা করছি এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস আর কি, যে এখন এটা এটা একটা অনগোয়িং প্রসেস, তো সুতরাং এটা